বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। শুনবেন সূরা বাকারার 204 থেকে 206 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মিনান নাসি মান يعجبك قوله في الحياة الدنيا ويشهد الله على ما في قلبه ويشهد الله على حسبه جهنم ولبئس المهاد صدق الله العلي العظيم.
بسم الله الرحمن الرحيم. মানুষের মধ্যে এমন লোক আছে পার্থিব জীবনে যার কথা তোমার কাছে বড়ই চমৎকার মনে হয় এবং নিজের সদিচ্ছার ব্যাপারে সে বারবার আল্লাহকে সাক্ষী মানে, কিন্তু আসলে সে সত্যের নিকৃষ্টতম শত্রু। যখন সে কর্তৃত্ব লাভ করে, পৃথিবীতে তার সমস্ত প্রচেষ্টার সাধনা নিয়োজিত করে, বিপর্যয় সৃষ্টি এবং শস্যক্ষেত ও মানব বংশ ধ্বংস করার কাজে, অথচ আল্লাহ বিপর্যয় মোটেই পছন্দ করেন না। আর যখন তাকে বলা হয় আল্লাহকে ভয় করো, তখন তার আত্মাভিমান তাকে পাপের পথে প্রতিষ্ঠিত করে দেয়। এই ধরনের লোকের জন্যে জাহান্নামে যথেষ্ট এবং সেটি নিকৃষ্টতম আবাস। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ বুধবার 14 ফেব্রুয়ারি, 1 ফাল্গুন এবং ফার্সি 25 বাহমান। রেডিও তেহরানের নৈশ অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি, আমি রেজওয়ান হোসেন। এ অনুষ্ঠান প্রতিদিন প্রচারিত হয় বাংলাদেশ সময় রাত 10:23, ভারত সময় রাত 9:53 এবং তেহরান সময় রাত 7:53। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শ্রোতাদের জন্য শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে 11,680 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা parstoday.ir/bn। রেডিও তেহরানের অনুষ্ঠান এখন মোবাইলেও শোনা যায়। যাদের ইন্টারনেট ব্যবহারের সুযোগ রয়েছে তারা আমাদের সান্ধ্য অধিবেশন ফেসবুক ও ইউটিউব থেকে শুনতে পাবেন। এছাড়া আমাদের এই অনুষ্ঠান স্যাটেলাইট, বাদর 5 অথবা ইরান স্যাটে একযোগে প্রচারিত হচ্ছে। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। অনুষ্ঠানের শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে ঢাকা ও কলকাতা থেকে পাঠানো বার্তা শুনতে পাবেন। এরপর সংবাদ ভাষার অনুষ্ঠান দৃষ্টিপাতে শুনবেন। গাজা ইস্যুতে পাশ্চাত্যকে উদ্দেশ্য করে ইউরোপীয় ইউনিয়নের প্রধানের বক্তব্য সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। এরপর বাংলাদেশ মিয়ানমার সীমান্তে উত্তেজনা সম্পর্কে ঢাকা থেকে পাঠানো আরেকটি প্রতিবেদন শুনতে পাবেন। সবশেষে থাকবে সংক্ষিপ্ত সংবাদ।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। গাজা যুদ্ধ বন্ধের আলোচনা ব্যর্থ, ফিরে গেছে ইসরায়েলি প্রতিনিধি দল, স্থল আগ্রাসন চালাতে গিয়ে আরো 3 দখলদার সেনা নিহত। মার্কিন হস্তক্ষেপ আঞ্চলিক সংকট জটিল করবে বলছে ইরান, ইসরায়েলকে হাজার বছরের যুদ্ধের হুমকি দিলেন আরব লীগ মহাসচিব। বাংলাদেশের প্রধান বিচারপতির বাসভবনে হামলার মামলায় জামিন পেলেন মির্জা ফখরুল আমির খসরু, জামিনে কোনো বাধা নেই। এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ইস্তফা দাবি করলেন বিজেপি মুখপাত্র গৌরব ভাটিয়া, পাল্টা জবাবে সোচ্চার তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। আসসালামু আলাইকুম। সংবাদ শিরোনামগুলো শুনলেন, এবার বিস্তারিত পরিবেশনে আছি আমি বাবুল আক্তার। গাজা উপত্যকায় ইসরায়েলের বর্বর আগ্রাসন বন্ধের বিষয়ে মিশরের রাজধানী কায়রোর যে আলোচনা শুরু হয়েছিল তা কোনো উল্লেখযোগ্য ফলাফল ছাড়াই শেষ হয়েছে। সেক্ষেত্রে যুদ্ধবিরতির আলোচনা প্রকৃতপক্ষে ব্যর্থ হয়েছে। এতে রাফা শহরে ইসরায়েলের স্থল আগ্রাসনের ঝুঁকি আরও বেড়ে গেল। নাম প্রকাশে অনিচ্ছুক এক ইসরায়েলি কর্মকর্তার বরাত দিয়ে মার্কিন নিউজ ওয়েবসাইট অ্যাক্সিয়াস বলেছে, বন্দীদের মুক্তি এবং গাজায় যুদ্ধবিরতির বিষয়ে চুক্তি নিয়ে আমেরিকা, মিশর, ইসরায়েল এবং কাতারের মধ্যে যে আলোচনা চলছিল তা কোনো ইতিবাচক ফলাফল ছাড়াই শেষ হয়েছে। এর মধ্যে কায়রো থেকে ইসরায়েলের প্রতিনিধি দল ফিরে গেছে। কায়রো আলোচনায় মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ এর প্রধান উইলিয়াম বার্নস, কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুর রহমান আল সানি এবং মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফাত্তাহ আল সিসি সহ মিশরের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা এই আলোচনায় অংশ নেন। গাজার বেসামরিক লোকজনকে রক্ষা করা এবং পর্যাপ্ত পরিমাণে মানবিক ত্রাণ পৌঁছানো নিয়ে এই বৈঠকে আলোচনা হয়। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় আগ্রাসন চালাতে গিয়ে ইহুদিবাদী ইসরায়েলের আরও এক কমান্ডার সহ তিন সেনা নিহত হয়েছে। গতকাল দখলদার সেনাবাহিনী তিন সেনা নিহত হওয়ার কথা নিশ্চিত করেছে। ইসরায়েলি বাহিনী জানিয়েছে নিহত কমান্ডারের নাম লেফটেন্যান্ট কর্নেল নেটানেল ইয়াকুব আল কুবি। ইসরায়েলি সেনাবাহিনীর গাজা ডিভিশনের দক্ষিণ ব্রিগেডের 630তম ব্যাটালিয়নকে কমান্ড করার সময় 36 বছর বয়সী লেফটেন্যান্ট কর্নেল নেটানেল আল কুবি মারা গেছেন। সামরিক সূত্রের বরাত দিয়ে টাইমস অফ ইসরায়েল জানিয়েছে গাজার দক্ষিণাঞ্চলে খান ইউনুস শহরের একটি ভবনে অবস্থান করার সময় সেখানে ফিলিস্তিনি যোদ্ধারা বোমার বিস্ফোরণ ঘটান এবং তিন সেনা নিহত হয়। তিন সেনা নিহত হওয়ার ফলে গাজা স্থল অভিযান চালাতে গিয়ে ইসরায়েলের এ পর্যন্ত নিহত সেনার সংখ্যা 232 জনে দাঁড়াল। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রতিরক্ষা মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা আস্তিয়ানি হুশিয়ারি উচ্চারণ করে বলেছেন মার্কিন হস্তক্ষেপ এবং ইহুদিবাদী ইসরায়েলের প্রতি আমেরিকার অকুণ্ঠ সমর্থন মধ্যপ্রাচ্যে বড় সংঘাত সংকটের কারণ হয়ে দাঁড়াতে পারে। ইরানে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত আবদুল্লাহ বিন সৌদ আল আঞ্জিরের সঙ্গে রাজধানী তেহরানে এক বৈঠকে এই হুশিয়ারি উচ্চারণ করেন জেনারেল আস্তিয়ানি। মার্কিন সমর্থিত ইসরায়েলি আগ্রাসনকে কেন্দ্র করে গাজা যুদ্ধ গোটা মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়ার আশঙ্কা জোরদার হওয়ার প্রেক্ষাপটে ইরানের মন্ত্রী এই বক্তব্য দিলেন। তিনি বলেন মধ্যপ্রাচ্যের আজকের পরিস্থিতি অত্যন্ত স্পর্শকাতর এবং জটিল। এ অবস্থায় আমেরিকা এবং পশ্চিমা দেশগুলোর হস্তক্ষেপ ও ইহুদবাদী ইসরায়েলের প্রতি তাদের সমর্থন নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে, যা বৃহত্তর আঞ্চলিক সংকটের কারণ হয়ে দাঁড়াবে। গাজায় দখলদার ইসরায়েলের আগ্রাসন ও যুদ্ধাপরাধের নিন্দা জানিয়ে বলেন ইহুদিবাদীরা সেখানে নারী ও শিশু হত্যা ছাড়া ঘোষিত কোনো লক্ষ্য অর্জন করতে পারেনি। ইরানের বিচার বিভাগের প্রধান গোলাম হোসেন মোহসিনি এজেই বলেছেন সমগ্র মুসলিম বিশ্বকে অবশ্যই ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে এবং অবরুদ্ধ গাজা উপত্যকায় তেল আবিব সরকারের অব্যাহত বর্বরতা বন্ধ করার জন্য সমস্ত উপায় ব্যবহার করতে হবে। আজ বাগদাদে ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আসুদানির সঙ্গে বৈঠকে মোহসিনি এজেই গাজার জনগণকে সমর্থন করার জন্য ইরাকি সরকার ও জাতির শক্তিশালী অবস্থানের প্রশংসা করেন। ইরানের এই উচ্চপদস্থ কর্মকর্তা ফিলিস্তিনিদের উপর গণহত্যা বন্ধে ইসরায়েলকে বাধ্য করতে মার্কিন যুক্তরাষ্ট্রের উপর আরও বেশি রাজনৈতিক চাপ প্রয়োগ করার জন্য মুসলিম উম্মার প্রয়োজনীয়তার উপর জোর দেন। তিনি বলেন সারা মুসলিম বিশ্বকে ইহুদিবাদী যুদ্ধযন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। মোহসিনি নিজেই ইরান ও ইরাকের মধ্যে অসংখ্য মিল এবং বিভিন্ন ক্ষেত্রে সম্পর্কের উচ্চমাত্রার দিকে ইঙ্গিত করেন। তিনি বলেন ইসলামী প্রজাতন্ত্র ইরান সবসময় ইরাকের স্থিতিশীলতা, নিরাপত্তা ও অগ্রগতিকে সমর্থন দিয়ে এসেছে। এদিকে আরব লীগের মহাসচিব আহমেদ আবুল গেইত সতর্ক করে দিয়ে বলেছেন ইহুদিবাদী ইসরায়েল যদি গাজা উপত্যকা পশ্চিম তীর দখল করে নেওয়ার চেষ্টা করে তাহলে এমন এক যুদ্ধ শুরু হবে যা 1000 বছর ধরে চলতে থাকবে। তিনি গতকাল দুবাই ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে এক বক্তব্যে এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। আবুল গেইত বলেন দখলকৃত ভূখণ্ড থেকে ফিলিস্তিনি জনগণকে বের করে দেওয়ার যে কোনো প্রচেষ্টার ফল হবে ভয়াবহ এবং সেক্ষেত্রে 1000 বছরের জন্য একটি দীর্ঘমেয়াদী যুদ্ধ শুরু হবে। তিনি গাজা উপত্যকার ঘনবসতিপূর্ণ রাফা শহরে স্থল অভিযান চালানোর ব্যাপারে তেল আবিবকে সতর্ক করে দিয়েছেন। শ্রোতা বন্ধুরা, আপনার বিশেষ সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে একযোগে। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর নারীর অধিকার নিশ্চিত হয়েছে বলে দাবি করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ গণভবনে সংরক্ষিত নারী আসনের প্রার্থী চূড়ান্ত করতে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভায় যোগ দিয়ে প্রধানমন্ত্রী একথা বলেন। আরও জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি।
আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর নারীর অধিকার নিশ্চিত হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন অর্থনৈতিক স্বাধীনতা অর্জন নারীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বুধবার গণভবনে সংরক্ষিত নারী আসনের প্রার্থী চূড়ান্ত করতে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভায় যোগ দিয়ে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। এ সময়ে উন্নত দেশ গড়তে নারী পুরুষ সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি। সকালে গণভবনে দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে মত বিনিময় করেন প্রধানমন্ত্রী। শুরুতেই সবাইকে বসন্তের শুভেচ্ছা জানান তিনি। পরে মনোনয়ন প্রত্যাশীদের উদ্দেশ্যে দলের সভাপতি বলেন, সকলেই যোগ্য, তবে মনোনয়ন না পেলেও নিজের যোগ্যতায় কাজ করে মানুষের আস্থা অর্জন করতে হবে।
এই যে আপনাদের নেতৃত্ব দেবার যে একটা আকাঙ্ক্ষা, এটা কিন্তু কখনো মানে নমিনেশন না পেলেও কিন্তু হারিয়ে না যায়।
প্রধানমন্ত্রী বলেন, নারীর ক্ষমতা ও অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিতে আওয়ামী লীগ সবসময়ই সোচ্চার। তিনি বলেন, আওয়ামী লীগ নেতাকর্মীরা অত্যাচার নির্যাতন সহ্য করে সংগ্রাম করে ক্ষমতা ফিরে পেয়েছে, জনগণের ভাগ্য পরিবর্তনে কাজ করে যাওয়ার কথা বলেন তিনি।
মেয়েদের যেখানে দিয়ে সেখানে কিন্তু খুব সাফল্যের সাথে তারা কাজ করে, আমাদের দেশটাকে আরো উন্নত করতে চায়, কাজে সেখানে সকলকে কাজ করতে হবে।
আওয়ামী লীগ উন্নয়নে বিশ্বাসী, প্রতিহিংসা রাজনীতি করে না বলেও জানান দলের সভাপতি শেখ হাসিনা। বাদশা রহমান, রেডিও তেহরান, ঢাকা।
প্রধান বিচারপতির বাসভবনে হামলা ও নাশকতার অভিযোগে রমনা থানায় মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মোহাম্মদ চৌধুরীর জামিন মঞ্জুর করেছে আদালত। আজ ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ফয়সাল আতিক বিন কাদেরের আদালত শুনানি শেষে এ আদেশ দেয়। গত 28 অক্টোবর মহাসমাবেশে সংঘর্ষের ঘটনায় দায়ের করা সব মামলায় জামিন পেলেন তারা, সেক্ষেত্রে তাদের কারামুক্তিতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবী জয়নুল আবিদিন মেজভা। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ইস্তফা দাবি জানিয়েছেন কেন্দ্রীয় বিজেপি মুখপাত্র গৌরব ভাটিয়া। এর পাল্টা জবাবে বিজেপির বিরুদ্ধে সোচ্চার হয়েছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ ও রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাঁজা। পশ্চিমবঙ্গের সন্দেশখালীতে তৃণমূল আশ্রিত দুর্বৃত্তরা হিন্দু নারীদের বিরুদ্ধে অত্যাচার করছে বলে অভিযোগ করেছেন বিজেপি নেতা মন্ত্রীরা। ওই ইস্যুতে পশ্চিমবঙ্গে জঙ্গলের রাজত্ব চলছে অভিযোগ করে বিজেপি মুখপাত্র গৌরব ভাটিয়া আজ বলেন, লজ্জা থাকলে মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিন মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রী পদে থাকার কোন অধিকার নেই তার। বিজেপি মুখপাত্র গৌরব ভাটিয়ার অভিযোগ, তৃণমূলের গুন্ডারা নারীদের বন্দুকের সাহায্যে ভয় দেখায়, বিশেষ করে হিন্দু নারীদের নিপীড়ন করে তাদের শোষণ করা হয়, ধর্ষণ করা হয়। পশ্চিমবঙ্গে ধর্ষকদের দ্বারা ধর্ষকদের জন্য একটা সরকার চলছে, পশ্চিমবঙ্গের বর্তমান সরকার ধর্ষকদের আড়াল করছে, পুলিশকে নিয়ন্ত্রণ করছে। ওই ইস্যুতে আজ রাজ্যে ক্ষমতাসীন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ ও রাজ্যের মন্ত্রী শশী পাঁজা যৌথ সংবাদ সম্মেলনে বিজেপি মুখপাত্র গৌরব ভাটের সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। কুণাল ঘোষ বলেন, সন্দেশখালীতে কেন্দ্র করে দিল্লিতে বসে কুৎসা করছেন, মিথ্যাচার চলছে। ভারতের বিহার রাজ্যে মজলিশে ইত্তেহাদুল মুসলিমিন নেতা আব্দুল সালাম ওরফে আসলাম মুখিয়াকে অজ্ঞাত দুর্বৃত্তরা গুলি করে হত্যা করেছে। বিস্তারিত বলছেন আমাদের কলকাতার প্রতিনিধি।
ভারতের বিহার রাজ্যে মজলিশে ইত্তেহাদুল মুসলিমিন বা মিম নেতা আব্দুল সালাম ওরফে আসলাম মুখিয়াকে অজ্ঞাত দুর্বৃত্তরা গুলি করে হত্যা করেছে। সোমবার রাতে মোটরবাইকে থাকা দুর্বৃত্তরা গোপালগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে সাবেক প্রার্থী ও মিমের রাজ্য সম্পাদক আব্দুল সালাম ওরফে আসলাম মুখিয়াকে গুলি করে হত্যা করে। পুলিশ এ পর্যন্ত সন্দেহভাজন 4 জনকে আটক করেছে। আগামী 16 ফেব্রুয়ারি গোপালগঞ্জে আসছেন মিম প্রধান ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি এমপি। তিনি এ সময় নিহত মিম নেতা আব্দুল সালামের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করবেন। ওয়াইসি বলেছেন, আল্লাহর কাছে তার পরিবারকে ধৈর্য ধারণ করার জন্য প্রার্থনা করছি। গত বছর ডিসেম্বরে আমাদের সিওয়ান জেলা সভাপতি আরিফ জামালকে গুলি করে হত্যা করা হয়েছিল। তিনি মুখ্যমন্ত্রী নীতিশ কুমারকে কটাক্ষ করে বলেন, নীতিশ কুমার, চেয়ার বাঁচাও খেলার প্রতিযোগিতা থেকে সময় পেলে কিছু কাজও করুন, কেন শুধু আমাদের নেতাদের টার্গেট করা হচ্ছে, তাদের পরিবার কি সুবিচার পাবে। গোপালগঞ্জের এসপি স্বর্ণ প্রভাত বলেন, ব্যক্তিগত শত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে, খুব শিগগিরই অপরাধীদের গ্রেপ্তার করে হত্যা মামলা রহস্য উদ্ঘাটন করা হবে। এদিকে মিম নেতাকে গুলি করে হত্যার ঘটনায় আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে রাষ্ট্রীয় জনতা দল বা আরজেডি। আরজেডির জেলা সভাপতি দিলীপ কুমার সিং ও এই হত্যাকাণ্ডের নিন্দা করে বলেছেন, একজন রাজনীতিবিদ ছাড়াও আব্দুল সালাম একজন বড় ব্যবসায়ীও ছিলেন, হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করা পুলিশের জন্য চ্যালেঞ্জ। আরজেডি অপরাধীদের গ্রেপ্তার করে কঠোর শাস্তি দাবি জানিয়েছে। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/dn।
আবার ফিরছি বিশেষ সংবাদে। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইহুদিবাদী ইসরায়েলের F-35 জঙ্গি যুদ্ধ বিমানের একটি হ্যাঙ্গার ধ্বংস করে দেওয়ার মহড়া চালিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC। ন্যাশনাল গার্ডস ডে উপলক্ষে গতকাল ওই মহড়া চালায় IRGC। মহড়ার ভিডিও ফুটেজে দেখা যায় ইসরায়েলের কল্পিত পালমাছিম বিমান ঘাটিতে রক্ষিত F-35 বিমানের হ্যাঙ্গার লক্ষ্য করে এমাদ ও কাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের উন্নত সংস্করণ নিক্ষেপ করা হয়েছে। ক্ষেপণাস্ত্রগুলোর ধ্বংস ক্ষমতা বাড়ানোর পাশাপাশি এগুলোর পাল্লা এবং নিখুঁতভাবে লক্ষ্যবস্তু আঘাত হানার ক্ষমতা বাড়ানো হয়েছে। ইরানের বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, তরল জ্বালানি চালিত এমাদ ক্ষেপণাস্ত্র 1,700 কিলোমিটার দূরে লক্ষ্যবস্তুতে আঘাত হানার সময় লক্ষ্যবস্তু থেকে সর্বোচ্চ 4 মিটার দূরত্বে আঘাত হানছে। শ্রোতা বন্ধুরা, আর এর সঙ্গে শেষ করছি রেডিও তেহরান থেকে বিশ্ব সংবাদ। সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। রেডিও তেহরান থেকে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষণ অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইহুদিবাদী ইসরায়েল অস্ত্র সরবরাহ বন্ধ করতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন ইউএর পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল। এর আগে গাজায় ইসরায়েলি হামলাকে মাত্রাতিরিক্ত বলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তাদের এমন বক্তব্যকে কেবলই লোক দেখানো বলছেন বিশ্লেষকরা। এ সম্পর্কে দৃষ্টিপাতের শুরুতে রয়েছে আমাদের ভাষ্যকের একটি পর্যালোচনা, শুনুন সোহেল আহমেদের পরিবেশনায়।
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলের বর্বর গণহত্যা অব্যাহত থাকার প্রেক্ষাপটে অস্ত্র সরবরাহ বন্ধ করতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ এর পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল। সোমবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে এক সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, যদি আপনারা বিশ্বাস করেন গাজায় অনেক বেশি বেসামরিক মানুষ মারা যাচ্ছেন, তাহলে অনেক মানুষের মৃত্যু ঠেকাতে আপনাদের উচিত কম অস্ত্র সরবরাহ করা। আমেরিকা প্রতি বছর ইসরায়েলকে $380 কোটি বার্ষিক সামরিক সহায়তা দিয়ে থাকে। এছাড়া গত 7 অক্টোবর থেকে গাজা ইসরায়েল যুদ্ধ শুরুর পর আমেরিকা এ পর্যন্ত ইসরায়েলকে 10,000 টনের বেশি অস্ত্র ও গোলাবারুদ সরবরাহ করেছে। গাজায় ইহুদিবাদ ইসরায়েলের গণহত্যা চালাতে সমস্ত অস্ত্র বড় ভূমিকা রেখে চলেছে। আমেরিকার পাঠানো বোমা দিয়ে গাজার বড় বড় ভবন পুরোপুরি মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে, অবকাঠামো ধ্বংস করে ফেলা হয়েছে। আমেরিকার অস্ত্রে পর্যন্ত বহু ফিলিস্তিনি শহীদ হয়েছেন। ইইউ এর পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধানের বক্তব্যের আগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন স্বীকার করেছেন 7 অক্টোবরের আলাক্সা তুফান অভিযানের প্রতিক্রিয়ায় গাজায় ইসরায়েলের সামরিক অভিযান মাত্রাতিরিক্ত ছিল এবং এখনও তা অব্যাহত রয়েছে। জর্ডানের রাজার সঙ্গে এক বৈঠকে বাইডেন এ মন্তব্য করেন। একজন মুসলিম রাজার সঙ্গে বৈঠকে এমন মন্তব্যকে কিছুটা সৌজন্য হিসেবেও বিবেচনা করা যেতে পারে, তবে আরও কিছু কারণে বাইডেন এমন মন্তব্য করেছেন। আসন্ন মার্কিন নির্বাচনের জন্য গাজা ইস্যুটি গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। সাম্প্রতিক এক জনমত জরিপে দেখা গেছে আমেরিকার 50% মানুষ মনে করেন গাজায় জাতিগত নিধনযজ্ঞ চলছে। এছাড়া গাজায় নবজাতক থেকে শুরু করে নিরস্ত্র ও অভুক্ত মানুষকে যেভাবে হত্যা করা হচ্ছে তা যে কোনো পাষণ্ডের হৃদয়েও কাঁপন সৃষ্টি করতে বাধ্য। সাম্প্রতিক ইতিহাসে নিরপরাধ মানুষ হত্যার এমন নজির আর কোথাও নেই। তথ্য প্রযুক্তির এ যুগে সবকিছু ঢেকেও রাখতে পারছে না পাষণ্ড ইসরায়েল ও তার মিত্ররা। এ কারণে আমেরিকা ও ইউরোপের কোনো কোনো নেতা মাঝে মধ্যে গাজায় গণহত্যা বন্ধের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে বক্তব্য দিচ্ছেন, কিন্তু কাজের বেলায় তারা সব ফোরামেই ইসরায়েলকে সমর্থন দিচ্ছেন। ফিলিস্তিনিদের হত্যার জন্য সবচেয়ে উন্নত অস্ত্র ইসরায়েলি সেনাদের হাতে তুলে দিচ্ছেন।
এবার বাংলাদেশ প্রসঙ্গে, মিয়ানমারে চলমান অভ্যন্তরীণ সংঘাতের ফলে উদ্ভূত পরিস্থিতিতে উদ্বেগ উৎকণ্ঠা বেড়েছে বাংলাদেশের সীমান্তবর্তী এলাকার মানুষের মাঝে। এ সম্পর্কে প্রতিবেদন করেছেন আমাদের ঢাকার বিশেষ প্রতিনিধি।
মিয়ানমারের আভ্যন্তরীণ যুদ্ধ কিংবা গৃহযুদ্ধ যে নামেই বলা হোক না কেন, উদ্ভূত পরিস্থিতিতে উদ্বেগ উৎকণ্ঠা বেড়েছে বাংলাদেশের সীমান্তবর্তী এলাকার মানুষের মনে। বান্দরবানের নাইখাংছড়ি উপজেলার ঘুমদুম ইউনিয়নের তমরুর বাসিন্দারা এখনও সন্দেহ সংশয় নিয়ে দিন কাটাচ্ছেন।
অ্যাভেলেবেল মোটরসেল কিংবা আপনার রকেট লঞ্চারে বিভিন্ন জায়গায় পড়ে আছি, কিন্তু আমরাও এরকম আতঙ্কের মধ্যে আছি বা আমাদের এলাকায় এরকম বড় ধরনের বিস্ফোরক কিছু একটা পড়ে আছে কিনা।
নক এবং বিবাদীরা গুলি ধরাধরি করেছে সরকার নিয়ে, তারপর আমরা এখানে গুলি পড়ছি দুইটা এক বাড়িতে, এই জন্য বই ফিরতেছি আর কি।
সীমান্তের ওপারে মিয়ানমারের সংঘাত শুরুর পর আতঙ্কে অনেকে এলাকা ছেড়ে অন্যত্র চলে গিয়েছিলেন, গোলাগুলি কমলে তারা আবারও ফিরে এসেছেন। এদিকে মিয়ানমারের বিদ্রোহীদের আক্রমণের মুখে মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে আসা দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিজিপি সহ 330 জন নাগরিককে আগামীকাল ফেরত পাঠানো হবে। বুধবার বিজিপির জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। বার্তায় বলা হয়েছে, বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর সদস্য সহ 330 জনকে বিজিবির সার্বিক তত্ত্বাবধানে কক্সবাজারের ইনানির নৌবাহিনী জেটিঘাট থেকে বৃহস্পতিবার সকাল 8টায় দেশটির কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে। বিদ্রোহীদের আক্রমণে টিকতে না পেরে বাংলাদেশে এসে আশ্রয় নেয় মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিপি, সেনাসহ বিভিন্ন সংস্থা ও দপ্তরের সদস্যরা। তবে প্রশ্ন দেখা দিয়েছে, বাংলাদেশ অভ্যন্তরে সশস্ত্র অবস্থায় প্রবেশ করা মিয়ানমারের সদস্যরা তাদের বিরুদ্ধে কোনো ধরনের কোনো আইনি ব্যবস্থা নেওয়া হবে কিনা, এ নিয়ে চলছে নানা আলোচনা। বিশ্লেষক মহলও বইছে আন্তর্জাতিক আইনের ও ভূ রাজনৈতিক দৃষ্টিভঙ্গির চুলচেরা বিশ্লেষণ। এ বিষয়ে মিয়ানমারের বাংলাদেশ দূতাবাসের সাবেক মিশন প্রধান অবসরপ্রাপ্ত মেজর ইমদাদুল ইসলাম মনে করেন, ব্যবস্থা নিলে রোহিঙ্গা প্রত্যাবর্তন ব্যাহত হতে পারে, তাই সীমান্ত সংঘাত এড়িয়ে এই অঞ্চলের শান্তি ও সুরক্ষার প্রশ্নে সহজ সমাধানই বাংলাদেশের জন্য মঙ্গল বয়ে আনবে।
কোন ধরনের কোন মানবাধিকারে জড়িত আছিল কিনা বা আছে কিনা এসব এখন বিচার না করে বরং একটা পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে আমাদের যে মৌলিক উদ্দেশ্য রোহিঙ্গাদের ফেরত পাঠানো সেদেশের, সেটাকেই অবজেক্টিভ হিসেবে ধরে এদেরকে বিচার না করে বরং এদেরকে ফেরত পাঠালেই হয়তো একটা গুডউইল তাদের মধ্যে একটা সৃষ্টি হবে।
বাদশা রহমান, রেডিও তেহরান, ঢাকা।
এবার সংক্ষিপ্ত সংবাদ। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC-র প্রধান মেজর জেনারেল হোসেন সালামি সমুদ্রযুদ্ধে এলিট এই বাহিনীর অত্যাধুনিক সক্ষমতার উপর জোর দিয়ে বলেছেন, ইরানের মাটিতে কোনো আগ্রাসন বিনা জবাবে পার পাবে না। গাজার যুদ্ধ বন্ধে আলোচনা ব্যর্থ, ফিরে গেছে ইসরায়েল প্রতিনিধি দল, স্থল আগ্রাসন চালাতে গিয়ে আরও 3 দখলদার সেনা নিহত, মার্কিন হস্তক্ষেপ আঞ্চলিক সংকট জটিল করবে বলছে ইরান, ইসরায়েলকে হাজার বছরের যুদ্ধের হুমকি দিলেন আরব লীগ মহাসচিব। বাংলাদেশের প্রধান বিচারপতির বাসভবনে হামলার মামলায় জামিন পেলেন মির্জা ফখরুল ও আমির খসরু, জামিনে কোনো বাধা নেই। এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ইস্তফা দাবি করলেন বিজেপির মুখপাত্র গৌরব ভাটিয়া, পাল্টা জবাবে সোচ্চার তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। শ্রোতা বন্ধুরা, ভালো সুস্থতা মানে কামনা। আজকের মতো খুদা হাফেজ। ।